বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 13 ডিসেম্বর, 28 অগ্রহায়ণ এবং ফার্সি 22 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির সতর্কবার্তা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানালেন প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি। আরব আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলল ইসলামী জিহাদ। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ। এবং ভারতের গোয়া রাজ্যের বিজেপি বিরোধী ভোট ভাগ করতে চান না বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। একই সঙ্গে তিনি বলেছেন, কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব নাশকতামূলক তৎপরতা চালিয়ে ভিয়েনা সংলাপকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। সংলাপে আন্তরিক হওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার প্রতিক্রিয়া বাকেরি কানি এক সাক্ষাৎকারে বলেছেন, কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব উত্তেজনা সৃষ্টির মধ্যেই নিজেদের স্বার্থ খুঁজে পায়। তিনি বলেন, এই অপশক্তিগুলো ভিয়েনা সংলাপের ভেতরে এবং বাইরে নাশকতামূলক তৎপরতা চালিয়ে এখান থেকে যাতে কোনো ফল বেরিয়ে আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা শুরু হওয়ার আগে থেকে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে সংলাপ বন্ধ করে দেওয়ার জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এসেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ভিয়েনায় চলমান সংলাপ হচ্ছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি তার ভাষায় সংলাপে আন্তরিক হতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন যখন ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান আলি বাকেরি কানি বলেছেন, চলতি আলোচনায় তিনি দুটি প্রস্তাবের খসড়া উত্থাপন করলেও ইউরোপীয়দের পক্ষ থেকে আলোচনার জন্য কোনো গঠনমূলক প্রস্তাব উত্থাপন করা হয়নি। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে আরও বলেছেন, আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি হচ্ছে ভিয়েনার সংলাপের মতপার্থক্যের প্রধান দুটি বিষয়। বাকেরি কাহানি বলেন, দুটি বিষয়েই ইরানের পক্ষ থেকে বলার মতো কথা থাকলেও ইউরোপীয়রা কোনো প্রস্তাবই তুলে ধরছে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। রোববার সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ ও দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তাঁর সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে যখন পাঁচ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী আবুধাবি সফর করছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আরও বলেছেন, এখন থেকে আমেরিকা প্রবাসী আফগান নাগরিকরা ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ দেশে তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। গত আগস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে অপমানজনকভাবে বিদায় নেওয়ার পর কাবুলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বিশেষ করে আমেরিকায় থাকা আফগানিস্তানের অন্তত $1,000 কোটি অর্থ আটকে দেয় মার্কিন সরকার। তবে গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় এক নির্দেশে আফগানিস্তানের অর্থ পাঠানোর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যে কেউ আমেরিকা থেকে আফগানিস্তানে টাকা পাঠাতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তবে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদি বলেছেন, তারা সার্টিফাইড কপি তুলে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করার আর্জি নিয়ে উচ্চ আদালতে যাবেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগ সরকারের মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে অপসারিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন। এর আগে রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন করেন। ভার্চুয়াল টকশোতে উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, বাদী যে ভিডিও ক্লিপ দাখিল করেছে সেটিও দেখেছেন এবং দেখার পর তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আদালতে আসেননি। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আদালতে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় যাননি। আইন শৃঙ্খলার যদি অবনতি হয় তবে থানায় একটি মামলা করবেন। এবং তৃতীয় পর্যবেক্ষণে বলেছেন, এই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না, অতএব আদালত মনে করছেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি গ্রহণযোগ্য নয়, বিধায় খারিজ করে দিয়েছেন। এদিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদি তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে এক মামলায় বাদী ওমর ফারুকের জবানবন্দি রেকর্ড করেছেন আদালত, তবে মামলা গ্রহণের বিষয়ে কোনো আদেশ দেননি। এছাড়া সিরাজগঞ্জ এবং বরিশালেও আজ দুটি মামলা দায়ের হয়েছে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে। এ দুটি মামলায়ও মুরাদ হাসান ছাড়া টকশোর উপস্থাপক নাহিদকেও আসামি করা হয়েছে। দুটি মামলায় আদালত এখনো কোনো আদেশ দেয়নি। এর আগে মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে পৃথক পৃথক সাইবার ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে, তবে মামলাগুলো গ্রহণের বিষয়ে কোনো আদেশ এখনও দেননি আদালত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেওয়া হয় যাতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বিতরণ করা হচ্ছে। বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন, নরেন্দ্র মোদী তাদের অন্যতম এবং তার ফলোয়ারের সংখ্যা 7,30,00,000। এ নিয়ে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট দ্বিতীয় দফা হ্যাকিংয়ের শিকার হল। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সে সময় করোনা ভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদীর ভুয়া ত্রাণ তহবিলে অর্থ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই গেরিলা নিহত হয়েছে। আজ শ্রীনগরের রংরেত এলাকায় সংঘর্ষে গেরিলারা নিহত হয়। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। এ সময় গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা ওই আবেদনে সাড়া না দিয়ে গুলিবর্ষণ অব্যাহত রাখলে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে দুই গেরিলা নিহত হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে আজ উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় একটি সামরিক ক্যাম্পে গুলি চালিয়ে সিন্দে সন্দীপ অর্জুন নামে এক হাবিলদার আত্মহত্যা করেছেন। অন্যদিকে গতকাল রামবনে কোম্পানির কমান্ডার দায়িত্বপ্রাপ্ত একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। ভারতের গোয়া রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি গোয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ করতে যাননি। রাজ্যটিতে তৃণমূল জোট বিজেপির বিকল্প বলে তিনি দাবি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গোয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ করতে আসেনি বিজেপির বিকল্প তৃণমূল জোট। তিনি আজ সোমবার গোয়ায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, এখানে বিজেপি বিরোধী ভোট সমন্বিত করতে এসেছি। তিনি বলেন, অন্য কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করে না, লড়াইটা আমরাই করছি। অন্যরা কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত, কিন্তু আপনাদের কথা শুনে বিজেপির সঙ্গে আধা বোঝাপড়া করতে পারবো না। মমতা তৃণমূল কংগ্রেস বা টিএমসি সম্পর্কে বলেন, টিএমসি মানে টেম্পল, চার্চ ও মস্ক। তিনি বলেন, বাংলার পরিকল্পনা এখানে করে দেব। দেশের মধ্যে এক নম্বর বাংলা, বেকারত্ব দারিদ্রতা 40% কমিয়েছে, বাংলায় বিনামূল্যে রেশন দিই, 11 কোটি লোক সবাই পান বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিই, বেসরকারি হাসপাতালে 5,00,000 টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ডে, আমাদের স্কুলে পড়াশোনায় টাকা লাগে না, কৃষকদের বছরে 10,000 টাকা করে দিই। এ প্রসঙ্গে আজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, বলছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি, আগামী বছরে 40 আসন সমন্বিত গোয়া বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি মাঠে নেমেছে আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেস। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সৌদি আরবে 2015 সাল থেকে এ পর্যন্ত 6 বছরে অন্তত 886 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক। ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর দেওয়া তথ্যের ভিত্তিতে আরবি নিউজ ওয়েবসাইট মিরাত আল জাজিরা এই তথ্য তুলে ধরেছে। এতে বলা হয়েছে সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে শুধু 2019 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 184 জনকে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে 12টি শিশু ও 20 জন নারী রয়েছেন। এছাড়া 41 জন বিদেশি নাগরিককেও মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব নাগরিক জেলে ছিলেন। সৌদি মানবাধিকার বিষয়ে গত 10 ডিসেম্বর প্যারিস থেকে পরিচালিত এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বেড়েছে, এমনকি মানবাধিকার রক্ষায় যারা কাজ করেন তাদের জীবনেও হুমকি বাড়ছে। মানবাধিকার কর্মীরা বলছেন বিরোধী মত দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সৌদি সরকার। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। ইহুদিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন।
ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আবুধাবি পৌঁছে নাফতালি বেনেট আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। আবুধাবি ও তেলাবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। অবশ্য গত বছর সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চলে আসছে এবং দুপক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। এরপর গত জুনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ সংযুক্ত আরব আমিরাত সফরে যান। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম আমিরাত সফর। পর্যবেক্ষকরা বলছেন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যেও ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় অব্যাহত রয়েছে। এ অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে এখনও যেসব বাধা রয়ে গেছে ইসরায়েল চাই সেই সব বাধা দূর করতে। এক্ষেত্রে ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা পরস্পরকে সহযোগিতা করছে। ইসরায়েল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহানুন বিন জায়েদ সম্প্রতি ইরান সফরে আসেন। এ থেকে বোঝা যায় আমিরাত এ অঞ্চলের সব দেশের সঙ্গেই সম্পর্ক ঘনিষ্ঠ করার নীতি নিয়েছে। আমিরাতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার তেহরান সফরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমিরাত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে ইসরায়েল ও আমিরাত নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। এদিকে ইসরায়েলের গণমাধ্যমগুলো ইরানের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতায় উদ্বেগ প্রকাশ করেছিল। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই অনলাইন পত্রিকা লিখেছে ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন ইরানের সঙ্গে আমিরাতের সুসম্পর্ককে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, ভিয়েনায় যখন 4+1 গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলছে ঠিক তখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমিরাত সফর তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমিরাত সফরের ফলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথও খুলে যাবে এবং ক্রমান্বয়ে এই সম্পর্ক প্রকাশ্যে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন ইতিমধ্যেই বিশ্বের 60টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ভারতে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। আফ্রিকা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের মহিলা ক্রিকেট টিমের দুজন সদস্য অমিক্রন আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষিত করোনা ভাইরাসের এই ভেরিয়েন্টটি নিয়ন্ত্রণে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক কার্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। অধ্যাপক শহীদুল্লাহ জানান, ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দুটি সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ দুটি হচ্ছে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ, পাশাপাশি 60+ বয়স্ক নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়া। কারিগরি পরামর্শক কমিটি জানিয়েছে, কোভিড-10 রুটিন ভ্যাকসিনেশনের জন্য টিকা নিশ্চিত করে 60+ ও ফ্রন্টলাইনার যাদের 2 ডোজ টিকা নেয়ার অন্তত 6 মাস আগে সম্পন্ন হয়েছে তাদের বুস্টার ডোজ দেয়া যেতে পারে। এছাড়াও দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে কমিটি। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, চলতি মাসেই সম্মুখসারির 60+ করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা 60+ ব্যক্তি তাদেরকে দেব এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজ হয় তাদেরকেও দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।
এ সময় মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত 11 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরো 1.5 থেকে 2 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় 4 কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে 40 লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই। মন্ত্রী আরও জানান, আজকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের ছাত্রদের টিকার অগ্রগতি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছি, সেখানে আমরা সেরকম অগ্রগতি লাভ করতে পারিনি। এটা যাতে আরও বাড়ে, গতি যেন আনতে পারি, সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে খাওয়ার জন্য দাওয়াত করা হলে সে যদি তা কবুল না করে অথবা কবুল করেও খেতে না চায় তাহলে তা হবে নিষ্ঠুরতা।
আমরা সবাই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করব। এই আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেলের ইনবক্সে আজ ভারতের চিঠি বেশি দেখতে পাচ্ছি। প্রথম মেলটি এসেছে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে, আর পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক। তিনি লিখেছেন, গত 18 নভেম্বর সাপ্তাহিক পরিবেশনা রংধনু আসরের আরও একটি নতুন আয়োজন শুনে মন প্রাণ ভরে গেল। অনুষ্ঠানটি শুরুতেই কথা না রাখার পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য জানতে পারলাম। এরপর একই বিষয়ে একটি গল্প প্রচার করা হয় যা ছিল দারুণ শিক্ষণীয়। আর সবশেষে আবার আশুক কোলাহল শিরোনামের গানটি শুনে মোহিত হলাম।
চিঠির শেষাংশে রংধনু আসর সম্পর্কে আব্দুস সালাম সিদ্দিক ভাই মূল্যায়ন করেছেন এভাবে। রংধনু আসর যদিও শিশু কিশোরদের জন্য পরিবেশিত হয়, তবে আমি মনে করি 8 থেকে 80 বছরের সবাই অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করে এবং মনোরঞ্জন ও বিনোদনের খোরাক পায়। তাই তো রংধনু আসরের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সুন্দর অনুভবের অসাধারণ উপস্থাপনা ও পরিবেশনায় মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি সুন্দর করে প্রায় প্রতিদিনই মতামত জানিয়ে চিঠি লিখায় আব্দুল সালাম সিদ্দিক ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুন আর রশিদ পাঠিয়েছেন পরের মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, পুষ্পরাজি যেমন তার সৌরভ বিলিয়ে প্রকৃতিকে মাতি রাখে, সাগর যেমন তার সুবিশাল জলরাশির ঢেউয়ের দোলায় মানব চিত্তকে অপরিসীম আনন্দ লহরে বিমোহিত করে তোলে, রেডিও তেহরান ঠিক তেমনি করে আমাদেরকে আলো বিলিয়ে সমৃদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। আর তাই তো আমরা লক্ষ্য শ্রোতা পরমানন্দে আজ শুনি রেডিও তেহরান শর্টওয়েভ সার্ভিস। কোরআনের আলো, প্রিয়জন আর রংধনুর মতো চমৎকার ও পরিশীলিত অনুষ্ঠান শুনে হৃদয়ে প্রশান্তি পাই। স্বার্থের দাঁড়িপাল্লায় বিভাজিত পৃথিবীতে আমরা আজও ভালো লাগার আবেশে একত্রিত হই রেডিও তেহরানের প্ল্যাটফর্মে। হাহাকার আর বেদনার চোরাবালির অতল তলে ডুবে থাকা পৃথিবীতে রেডিও তেহরান একমাত্র প্রশান্তির অনন্য আশ্রম।
বরাবরের মতোই রেডিও তেহরানের প্রতি ভালোবাসা ও গভীর মর্মত্ব বোধ ফুটে উঠেছে হারুন ভাইয়ের লেখায়। চমৎকার চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সী তরুত পাঠিয়েছেন এই মেয়েটি। তিনি লিখেছেন, 22 নভেম্বর প্রিয়জন অনুষ্ঠানে চিঠিপত্র শুনে ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের অনেক পত্রলেখক রেডিও তেহরানের চিঠির লেখায় খুবই ভালো লাগছে। চিঠিপত্রের মাঝে সাক্ষাৎকার শুনে চমৎকার লেগেছে। এছাড়া গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের 23তম পর্বে এক চালাক দর্জির গল্প পরিবেশন করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
চিঠিপত্রের আসর প্রিয়জন এবং গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 19 নভেম্বর তারিখের পুরো অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদ, পাশ্চাত্য জীবন ব্যবস্থা এবং কথাবার্তা খুব ভালো লেগেছে। পাশ্চাত্য জীবন ব্যবস্থা অনুষ্ঠানে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রচারিত নানা বিষয় খুব ভালো লেগেছে। এর আগের পর্বে আমেরিকায় শয়তানের পূজা কেন্দ্র শীর্ষক পর্বেও নানান অদ্ভুত বিষয়ে জেনেছি। আল্লাহ এই সকল জাতিকে কিভাবে দেখবেন জানি না, তবে এইসব অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আমাদের দিনই শিক্ষা গ্রহণের দিকে মনোযোগী হতে হবে। পাশ্চাত্য জীবন ব্যবস্থার কুফল থেকে আমরা আমাদের পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করার সঠিক দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাব এক নতুন পৃথিবীর দিকে।
পাশ্চাত্য জীবন ব্যবস্থার শীর্ষক অনুষ্ঠানটি সম্পর্কে মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য সোহেল রানা হৃদয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 28 অক্টোবর প্রচারিত রংধনু অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। এদিনের অনুষ্ঠানে খলিফা হারুন রশিদের দুঃশাসন এবং বাহলুল পাগুলের জীবন ও জগৎ সম্পর্কে সুন্দর উপদেশ, সুস্পষ্ট ধারণা, প্রবল ঈশ্বর ভক্তির অনেক তথ্য পাওয়া গেছে। সুন্দর শিক্ষণীয় রংধনু আসর উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে অশেষ ধন্যবাদ।
রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য মনীষা রায়কে ধন্যবাদ জানিয়ে পরের মেইলটির দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ী জেলার খোসবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতার সঙ্গে সভাপতি শাউন হোসাইন। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার ভালো লাগা ও ভালোবাসার গণমাধ্যম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগের মতো সময় করে লেখা হয়ে উঠছে না, কিন্তু অনুষ্ঠান শোনার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে অনেক বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি, কিন্তু রেডিও তেহরানের মতো তৃপ্তি কোথাও খুঁজে পায় না। রেডিও তেহরান শুধুমাত্র একটি বেতার কেন্দ্র বললে ভুল হবে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের শ্রোতা বন্ধুদের সক্রিয় অংশগ্রহণে রেডিও তেহরান একটি পরিবারে রূপ নিয়েছে। বর্তমানের ইন্টারনেট প্রযুক্তির যুগে রেডিও তেহরান এগিয়ে যাবে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে, সেই প্রত্যাশে আজকের মতো শেষ করছি।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো ব্যস্ততা সত্ত্বেও চিঠি লেখায় শাহন হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত এক বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতা বান্ধব কর্মসূচির সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র স্যান্যালের কাছ থেকে।
বর্তমান বিশ্বে রেডিও তেহরানের প্রয়োজনীয়তা বহুমুখী। ক্ষমতা মদমত্ত স্বার্থ লোলুপ নরপিচার সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে দেশ বিদেশের খবরাখবর প্রচারের এমন মাধ্যম বিশ্বে আর দ্বিতীয়টি নেই। রেডিও তেহরান গণমাধ্যম হিসাবে বিশ্বের চিন্তাধারা তথা ধর্মীয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থার একখানি স্বচ্ছ দর্পণ। আত্মিক শুদ্ধতায় ইসলামী ধর্মীয় বাতাবরণে অথচ পরধর্ম সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধের সমাজ গঠনও রেডিও তেহরানের দান অস্বীকার করা যায় না। আধুনিক গণজীবনে রেডিও তেহরানের অপরিসীম প্রভাব সেই সত্যই প্রকাশ করছে। রেডিও তেহরানের জ্ঞানালোকের দীপশিখা জ্বালিয়ে শ্রোতাদের আলোকিত করছে। 2021 সালে রেডিও তেহরান তার সুসজ্জিত অনুষ্ঠান মালার মাধ্যমে শ্রোতাদের জ্ঞানালোকে সচেতন করার পাশাপাশি তাদের বিনোদনের কথাটাও মাথায় রেখেছিল। যাই হোক, 2021-এর বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে প্রথমে যে অনুষ্ঠানটার কথা আমি বলবো সেটা হলো রংধনু। সুকুমার মতি শিশু মনের সার্বিক বিকাশ সাধন আমাদের কাম্য, তাদের কল্পনা শক্তির স্ফুরণ অত্যন্ত প্রয়োজন। রংধনুর অনুষ্ঠানগুলো ভীষণ রকম সাহায্য করে শিশু মনের বিকাশে। রংধনু শিশুদের পাশাপাশি সব বয়সের শ্রোতাদের মনকে নাড়া দিয়েছে। রংধনু আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমরা আশা করে থাকব আগামী দিনের জন্য রংধনুর উপর ভর দিয়ে আমরা যেতে পারবো কল্পলোকে, যেখানে থাকবে নিছক আনন্দের উপাদান। তার ভিতরেই আমরা খুঁজে নিতে পারবো বাস্তবকে, অচেনা চেহারায় বাস্তব ধরা দেবে আমাদের সামনে। এরপর 2021-এ আমরা যে অনুষ্ঠানের জন্য উন্মুখ হয়ে থাকতাম সেটা আমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রিয়জন। রেডিও তেহরানের অনুষ্ঠানের মূল্যায়ন শ্রোতারা যে সুন্দর সুন্দর মতামত অভিব্যক্তি ব্যক্ত করে তাদের লেখনীতে মনের আল্পনায় কল্পনার ইমারত গড়ে তুলে তার পরিচয় পেয়ে আমরা মুগ্ধ হয়ে যাই। যেভাবে সব শ্রোতাদের সমান গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয় তা এক কথায় অসাধারণ। যখন যে প্রিয়জন অনুষ্ঠান শুনি তখন মনে হয় এই প্রিয়জনই বছরের সেরা প্রিয়জন অনুষ্ঠান। এবার অন্য কথায় আসি। রেডিও তেহরান একদিন একদিকে শ্রোতা বান্ধব কর্মসূচি হাতে নিয়েছে যা শ্রোতাদের চাহিদা অনেকটাই মিটিয়ে দিয়েছে। তবু বলবো শিশু কিশোরদের জন্য বাৎসরিক কোনো প্রতিযোগিতার আয়োজন করা হোক। আর একটা কথা বলবো, 2022-এ ভারত এবং বাংলাদেশে ছোট আকারে হলেও একটি শ্রোতা সমাবেশের আয়োজন করা হোক। মাসিক কুইজ, মাসিক শ্রেষ্ঠ শ্রোতা, বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতাদের নাম এবং ছবি আগামী প্রকাশিতব্য যে স্মরণিকা তাতে প্রকাশ করা হোক, এই প্রস্তাব রাখছি।
চমৎকার বাচন ভঙ্গিতে 2021 সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালায় আমাদের শ্রোতা বান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের জন্য পরামর্শ দেয় বিধানচন্দ্র স্যান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনারাও চাইলে আমাদের কাছে মূল্যায়ন ধর্মী মতামতের ভয়েস ফাইল পাঠাতে পারেন, মনোনীত হলে প্রচার করা হবে প্রিয়জন অনুষ্ঠানে। প্রিয়জনকে উদ্দেশ্য করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে পুষ্প মৈত্র পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান নিরপেক্ষ ও সমান দৃষ্টিতে শ্রোতাদের মূল্যায়ন করে, যেটা আমার কাছে সবচেয়ে বড় বিষয় বলে মনে করি। 26 নভেম্বর বিশ্ব সংবাদে বিশ্বের বিভিন্ন ঘটনাবলী জেনে ভালো লাগলো। পরবর্তীতে রংধনু অনুষ্ঠানটি ছিল খুবই শিক্ষামূলক। অনুষ্ঠানটিতে বিচক্ষণতা সম্পর্কে চমকপ্রদ আলোচনা ও তথ্য জানতে পারলাম। সেই সাথে সুন্দর একটি গল্প বলা হয়েছে, যেটা ছিল খুবই আকর্ষণীয়। সবশেষে শিশু শিল্পীদের গান পরিবেশন করা হয়। এত সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
রংধনু আসর সম্পর্কে মতামত জানানোই পুষ্প মৈত্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই মাঝে মধ্যে চিঠি লিখে আমাদের প্রেরণা যোগাবেন। আসরের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন সাউথ এশিয়ার রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তসলিমা আক্তার লিমা। তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংধনু আসরের জনপ্রিয়তা বাড়ানো সহ শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারমূলক কর্মসূচি পালন করেছে দেশ ও বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশ। 20 নভেম্বর শনিবার বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিং সোসাইটিতে আলোকিত জীবন গড়তে এসো রংধনুর সাথে থাকি শিরোনামে এই কর্মসূচি পালিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডক্টর মীর শাহ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ রেজাউল করিম বেলাল।
রংধনু আসর সম্পর্কে প্রচারমূলক কর্মসূচি পালন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার নাগেশ্বরপুর থেকে আব্দুর রহিম শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 21 অক্টোবর রেডিও তেহরান থেকে প্রচারিত আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। ছাত্রছাত্রীদের প্রতি একজন শিক্ষক শিক্ষিকার আচরণ কেমন হবে এই অনুষ্ঠানে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরান পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসছে জেনে আমাদের ভালো লাগছে। মতামত জানিয়ে চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের শেষ মেইলটিও এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে, আর পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল। তিনি লিখেছেন, গত 17 নভেম্বর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ব্লাড ক্যান্সার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ভীষণভাবে উপকৃত হয়েছি। অনুষ্ঠানে ডক্টর কামরুল হাসান ব্লাড ক্যান্সারের বিভিন্ন লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কি কি পরীক্ষা করলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং এই রোগ ধরা পড়লে চিকিৎসা কিভাবে হবে তাও জানতে পারলাম ওই দিনের অনুষ্ঠান থেকে। সময়োপযোগী এই আলোচনা থেকে অনেকেই উপকৃত হবেন বলে আশা করি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাস্কর পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের পরিচয় তুলে ধরছি। ভারতের 36 ভিলাই থেকে আনন্দমোহন বাইন, বিধান চন্দ্র সান্যাল দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে, আসামের বরপেটা থেকে আব্দুস সালাম সিদ্দিক, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন, ঢাকা সেনানিবাস থেকে সোয়েল রানার হৃদয় এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
কষ্ট করে শর্টওয়েভে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। নজরানা শিরোনামের গানটির গীতিকার হিফজুর রহমান তসনিম, সুরকার ও শিল্পী দিদারুল ইসলাম।
আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
দেবো নজরানা এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেবো নজরানা এ কুরবানি কবুল করো
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ১৩ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখার দায়িত্বে তিন মন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, দৈনিক প্রথম আলো। মার্কিন নিষেধাজ্ঞায় ষড়যন্ত্র আছে বলেছেন কাদের, দৈনিক ইত্তেফাক। গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, প্রতিবাদ সোনিয়াদের, নারী বিদ্বেষী বিতর্ক এড়াতে পিছু হটল সিবিএসই, প্রত্যাহার প্রশ্ন, দৈনিক আনন্দবাজার পত্রিকা। পুরনো বন্ধুত্বের স্পর্শে অতিরিক্ত মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে রাশিয়ার পাশেই ভারত, দৈনিক সংবাদ প্রতিদিন। গোরক্ষায় এবার তলোয়ার কেনার নিদান দিলেন সাধ্বী সরস্বতী, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আজকের বৈঠকে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা বারবার বলেছেন এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে কারণ এটি দ্রুত ছড়ায়, যদিও এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো নয়।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের আইজিপি সহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল, বিজয়ের এ মাসে সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি নতুন করে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে, আমি বলেছি আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক এবং সন্ত্রাসীদের উৎসাহিত করবে, মূল কথা হচ্ছে এটা।
দৈনিক কালের কণ্ঠের খবর, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালের জন্য তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, র‍্যাবের সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি কারণ এটি নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডেল করছেন।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দেশের সব রাজনৈতিক দল সহ গণতন্ত্র মনা মানুষের প্রতি তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ হয়। মির্জা ফখরুল বলেন, গত এক বছর ধরে দেশনেত্রীর চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে, আর বিলম্ব নয়, জনগণ বেরিয়ে আসতে শুরু করেছে, পেশাজীবী ভাইয়েরাও বেরিয়ে আসছেন। তিনি বলেন, আজকের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়, এই আন্দোলন জাতিকে মুক্তির আন্দোলন।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। মাহমুদুর রহমান মান্না বলেন, ১৩ বছর ধরে একটা স্বৈরশাসন চালাবার পর এই সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে। তাদের মন্ত্রীরা নিজেদের জানের ভয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে ব্যস্ত হয়ে পড়েছেন। বিদেশের কোন রাষ্ট্র তাকে জায়গা দিচ্ছে না, এরকম একটা সরকার আর তার এরকম একজন মন্ত্রী।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য সংক্রান্ত বিতর্ক এড়াতে পিছু হটল সিবিএসই, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ইংরেজি বিতর্কিত প্রশ্ন প্রত্যাহারের কথা ঘোষণা করা হল সোমবার। সিবিএসই জানিয়েছে, যে পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর লিখেছে তাদের প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে। সিবিএসই পরীক্ষার বিতর্কিত প্রশ্ন ঘিরে সোমবার অশান্তি হয় সংসদে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ওই প্রশ্নকে চরম নারী বিদ্বেষী বলেন। সংসদে জিরো আওয়ারে বক্তৃতায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে এজন্য নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দলের সাংসদরা কেন্দ্র নিয়ন্ত্রিত সিবিএসইর এই পদক্ষেপের প্রতিবাদে ওয়াকআউট করেন। দশম শ্রেণীর পরীক্ষার একটি প্রশ্নে বলা হয়, স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলেন তবে সন্তানেরাও তাদের মায়ের বাধ্য হবে। অন্য একটি বাক্যে বলা হয়, মা আশকারা দেন বলেই সন্তানকে নিয়ন্ত্রণ করতে অভিভাবকদের সমস্যা হয়।
দৈনিক আজকাল এক খবরে লিখেছে, এ আর এক সাধ্বী তবে প্রজ্ঞা নন সরস্বতী। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী সরস্বতী হিন্দুদের পরামর্শ দিলেন, পরিবার ও গোরক্ষায় অস্ত্র কিনুন এবং তা সবসময় সঙ্গে রাখুন। তার কথায় কর্ণাটকে যারা টিপু সুলতানের প্রশংসা করে তারা নাকি দেশদ্রোহী। রবিবার কর্ণাটকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের হিন্দু সংগম অনুষ্ঠানে হাজির ছিলেন সাধ্বী। বক্তৃতায় তিনি বলেন, গোটা পৃথিবীতে গোমাতাকে শ্রদ্ধা করা হয়, কিন্তু কর্ণাটকে গরুকে হত্যা করে মাংস খায় কিছু মানুষ। এই কসাইদের এদেশে থাকার যোগ্যতাই নেই। এরা অস্ত্র দেখিয়ে হিন্দুদের গোয়াল থেকে গরু চুরি করে, ফলে আমাদেরকেও গোমাতাকে রক্ষা করার জন্যে সঙ্গে তলোয়ার রাখা উচিত। সাধ্বীর কথায়, লাখ টাকা দিয়ে যারা ফোন কিনতে পারেন তারা একটা তলোয়ারও নিশ্চয়ই কিনতে পারবেন।
দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, ওমিক্রন নামক করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের প্রাদুর্ভাব, ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের অপঘাতে মৃত্যুর মতো আলোড়ন সৃষ্টিকারী খবরের পাশাপাশি যে হেডলাইন গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক মিডিয়াকে আচ্ছন্ন করে রেখেছে তা হল ইউক্রেন সংকট। মার্কিন গুপ্তচর সংস্থা স্পষ্ট ছবি দিয়ে দেখিয়েছে, ইউক্রেন রুশ সীমান্তে মস্কো লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে। হঠাৎ করে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া যে কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারে এমন আশঙ্কা ইউরোপ থরথর। ঠিক সেই সময় পুতিন যদি কোনো দেশকে পুরনো বন্ধু বলে উল্লেখ করে বিশেষ চুক্তি সই করেন তাহলে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার জন্য শ্লাঘা বোধ করা যেতেই পারে। আপাতত সেই গর্বে গর্বিত নয়াদিল্লি। ভারত রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর যদি নয়াদিল্লির গত এক দশক ধরে চলতে থাকা পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ বাঁক হয় তাহলে সেটা কিন্তু ঘটছে আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে, ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানালেন প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি। আরব আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশেষ ঘাতকতা বলল ইসলামী জিহাদ। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ। এবং ভারতের গোয়া রাজ্যের বিজেপি বিরোধী ভোট ভাগ করতে চান না বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶